আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ও গো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আর মুসলমানের ইমানের একজন ইমানদারের ইমানের মধ্যে একটা অংশ পরকালের প্রতি বিশ্বাস রাখা, কবর জীবনের প্রতি যে আখিরাত পরকাল একটা আছে সেটার প্রতি বিশ্বাস স্থাপন রাখা। তো কবরের মধ্যে কারো আজাব হবে এবং কারো আজাব থেকে মুক্তি হবে, সবাই এটা জানে যে একদিন মরতে হবে, ইন্তেকাল সবাই মেনে নেয় যে মানুষ মরণশীল, জীব যেহেতু হয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুর পরবর্তী যে স্টেপ রয়েছে, যে কাজ রয়েছে, কবর আজাব, সওয়াল জবাব, এগুলোর প্রতি অনেক সময় মানুষের মধ্যে শয়তান বিভ্রান্তি করার চেষ্টা করে। তো কবরের আজাব কি স্থায়ী না অস্থায়ী, এবং সেই সম্পর্কে আমরা বিভিন্ন কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে শ্রবণ করব। শুরুতে আসুন দরুদ শরীফের ফজিলত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা জানব কবরের আজাব স্থায়ী নাকি অস্থায়ী, এবং কবরের আজাবের সত্যতা সম্পর্কে, এবং আমরা এ থেকে আমরা মাদনী ফুল হাসিল এটাই করব যে আমরা যাতে নিজেকে গঠন করি, নিজেকে আগে থেকে প্রিপারেশন নিই, যে আমরা কবরের আজাবের জন্য প্রিপারেশন নয় বরঞ্চ আজাব থেকে বাঁচার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে আজাব এবং গজব থেকে হেফাজত করুক। কাফিরদের আজাব স্থায়ী, এবং গুনেগার মুমিনদের আজাব গুনাহের পরিমাণে দীর্ঘস্থায়ী কিংবা ক্ষণস্থায়ী। তাহলে একটা হলো দুইটা পার্ট, কাফিরদের আজাব হলো, কাফিরদের আজাব হবে স্থায়ী, আর গুনেগার যারা রয়েছে মোমেন ইমানদার কিন্তু গুনাও রয়েছে, তো গুনাহের পরিমাণের ভিত্তিতে আজাবটা দীর্ঘস্থায়ী হতে পারে কিংবা ক্ষণস্থায়ী হতে পারে। আর কাফিররা মুনাফিকরা তো চিরস্থায়ী আজাবের মধ্যে লিপ্ত থাকবে। কাফিরগো যখন শেষ সিঙ্গার ফুৎকারে পুনরুত্থিত হবে, তখন তারা বলবে যখন সিঙ্গায় ফু দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে, অর্থাৎ ছুটে চলবে। তারা বলবে হাই আমাদের দুর্ভাগ্য, আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উত্তোলন করলো কে? জবাবে বলা হবে এরই ওয়াদা দিয়েছিলেন রহমান আল্লাহ এবং রসুলগণও সত্য বলেছিলেন। সূরা ইয়াসিন 51 এবং 52 আয়াতের মধ্যে এটা আসছে, যেটা আপনাদেরকে অনুবাদ পড়ে শোনানো হলো। বোঝা গেল কাফিরদের কবরের আজাব দায়েমি ও স্থায়ী হবে। সূরা নোমানের 46 নং আয়াতে কি এর সাথে আসছে, কাফিরদেরকে দায়েমি কবর আজাব সম্পর্কে আল্লাহ তাআলা আরও ইরশাদ করবেন। কেমন ইরশাদ, যার অনুবাদ অনেকটা এরকম, সকাল সন্ধ্যায় তাদেরকে কবরের আগুনের সামনে উপস্থিত করা হবে, এবং যেদিন কিয়ামত হবে সেদিন আদেশ দেওয়া হবে ফেরাউন এর অনুসারীদেরকে কঠিনতর আজাবে দাখিল করো। বোঝা গেল কাফিরদের কবরে আজাব স্থায়ী, পরকালের আজাব চিরস্থায়ী হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথমে আমি অন্য পর্বে বলেছিলাম যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। কবর থেকে পুনরুত্থিত হওয়ার পর যারা ফেরাউনের মতো আচরণ করেছিল দুনিয়ার মধ্যে, বাদশাহিত্ব করেছে, জুলুম নির্যাতন করেছে, যারা ব্যবসায়ের কারণে যারা নামাজ কাজা করেছে, যারা নমরুদের মতো বড় বড় ব্যবসায়ী ছিল, কিন্তু দুই নম্বরই করেছে, দুনিয়ার মধ্যে যেমন ইচ্ছা তেমনই চলেছে। কানুনের মতো সম্পদশালী জমানোর পর আল্লাহর রাস্তায় যারা জাকাত দেয় নাই, আল্লাহ তাআলার রাহে যারা ব্যয় করে নাই, নমরুদ, ফেরাউন, কানুন, যে যার অনুসারী, তাদেরকে তাদের সাথে একসাথে উঠানো হবে এবং তাদের দলে অন্তর্ভুক্ত করে তাদেরকে তাদের কাছে সাঁতারের মধ্যে বন্দী করে দেওয়া হবে। প্রিয় স্নাইবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে হিফাজত করুন এবং কবরের আজাব থেকে বাঁচুন। আমরা তো মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, মুসলমান হয়ে জন্মগ্রহণ করলাম, মুসলমান হিসেবে নিজেকে দাবিদার। কিন্তু প্রশ্ন হলো, মুসলমান হয়ে আমরা কবরে যাওয়ার সময় আমরা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারছি কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোপন তকদিরের মধ্যে কী লিখে এসেছে, কী লিখে দিয়েছে, ভাগ্যের অদৃষ্টে কী লেখা আছে কারো জানা নেই। আচ্ছা, যার ভাগ্যের অদৃষ্টে কী লেখা আছে আমাদের যদি জানাই না থাকে, আমার শেষ পরিণামটা কী, সে কি কখনো হাসি মুখে, সে কি কখনো বুক বিলাসের জিন্দেগি, যেমন ইচ্ছা তেমন যাকে ইচ্ছা তাকে দুর্ব্যবহার করে, খারাপভুক্তি করে, খারাপ কাজের মধ্যে লিপ্ত থেকে সে কি দিন কাল অতিপাত করতে পারে? কখনোই না। যারা আল্লাহওয়ালা তারা জানে, আজকে আমি আছি, কালকে জমিনের উপর আছে, আজকে কালকে জমিনের নিচে আমাকে যেতে হবে। আমাকে যদি আমি প্রস্তুত এখন থেকে না করি, তাহলে করবটা কবে? হতে পারে মাদানী চ্যানেলে আমরা যারা দেখছি, উঠার আগে আমার ইন্তেকাল হতে পারে, আমার বলার শেষ করার আগে আমার ইন্তেকাল হতে পারে, এবং আমার অদৃষ্টের মধ্যে, ভাগ্যের অদৃষ্টের মধ্যে কী লেখা আছে আমরা জানি না। সুতরাং আল্লাহর দরবারে ইমান হিফাজতের জন্য দোয়া আমরা আল্লাহ পাকের দরবার করি। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে, আমরা কবরের মধ্যে যেতে পারি। আল্লাহ তুমি তা আমাদেরকে সে তৌফিক দাও। কাফির হয়ে, কাফিরের অনুসারী হয়ে, মুনাফিক হয়ে, মুনাফিকের সাথে মুনাফিকত্ব জিন্দগি করে বিদায় নিতে আমরা চাই না। যারা মুনাফিকত্ব অর্জন করবে, যারা কাফিরদের সাথে কাফিরদের অনুসরণ করবে, কিংবা কাফির অবস্থায় ইন্তেকাল যদি হয়ে যায়, আল্লাহ 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 হিফাজত করুক, তাদের জন্য তো চিরস্থায়ী আজাব। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। বুখারী শরীফের মধ্যে দুইটা কবর আজাফের ঘটনা এসেছে, যা অন্য পর্বের মধ্যে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। যাদের অপরাধ ছিল চুগলখুরি করা, প্রস্রাব হতে পূর্ণ পবিত্রতা না হওয়া, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে, যখন যেটা আগের ঘটনা পর্বের মধ্যে আমি বলে দিয়েছিলাম কয়েক পর্ব আগে, যে আজাব হচ্ছিল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচককে কবরের আজাবকে দেখতে পাচ্ছে, জমিনের উপরে থেকে জমিনের ভিতরে কী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখতে পাচ্ছেন, তখন কাজা খেজুরের ঢাল এনে সেখানে একটা পুঁতে দিলেন, সাথে সাথে কবর আজাব হালকা হয়ে গেল। বোঝা গেল যদি কেউ কবরের পার্শ্বে তিলাওয়াত করে, জিকির করে, দোয়া করে, সৎকা করে, বতলি হজ করে, আত্মীয় স্বজনরা যদি দোয়া খতম পড়ায়, মিলাদ পড়ায়, তাহলে কবরবাসীর আজাব মাফ হবে অথবা হালকা হবে ইত্যাদি। দুনিয়ায় কোনো অপরাধের জন্য কোনো কেউ সুপারিশ করলে যেভাবে ক্ষমা পায়, তদ্রুপ কবরে পরকালেও গুনাহগারদের ক্ষমা পাবে, অর্থাৎ গুনাহগারদের জন্য যারা দোয়া করবে তাদের জন্য তো মাফ হবে। কিন্তু যারা কাফির হয়েছে, যারা বেঈমান হয়ে মরেছে, তাদের জন্য কিসের দোয়া? তাদের তো দোয়া থেকেই বঞ্চিত, তারা তো ঈমান নিয়ে যেতে পারেনি। তা আমাদের ঈমান হেফাজতের জন্য চেষ্টা করতে হবে। আর বলা হচ্ছে অনেকের মা বাবা গুনাহ নিয়ে কবরের মধ্যে প্রবেশ করবে, আর যখন কাল কিয়ামতের দিন যখন কবর থেকে পুনরুত্থান হবে, যখন হাশরের ময়দানে দণ্ডায়মান হবে, নেকির পাহাড় নিয়ে তারা দণ্ডায়মান হবে। কীভাবে? হ্যাঁ, তারা হয়তো দুনিয়াতে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, কিন্তু নেককার সন্তান রেখে যাওয়ার কারণে, তাদের জন্য দোয়া করার মাধ্যমে, সৎকা করার কারণে, তাদেরকে মানুষের মতো মানুষ করেছে, তাদের জন্য ইসালে সওয়াব করতো, বেশি পরিমাণে দোয়া খায়রাত করতো, এত বেশি দোয়া পেয়েছে, তাদের দোয়ার বদলতে গুনাহ তো মাফ হয়েছে, তাদের নেকির মধ্যে আল্লাহ আকবর যে ইসালে সওয়াব, নেকি যেগুলো পাঠিয়েছে সেগুলো পাহাড় পরিমাণ হয়েছে। তা আমরা এমন জীবন করি, মানুষকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দুনিয়াদার না বানাই, আমরা আখিরাতের শিক্ষা দিই, যেমনটা করলে আমি আখিরাতের মধ্যে ফায়দা পাবো। আসলে যার নিয়ত কিন্তু যেমন, সে তেমনটাই পেয়ে থাকে। মানুষ চাইছে আমার ছেলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, আসলে সে দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে গিয়ে আখিরাতের শিক্ষা না দেওয়ার কারণে, কবরের আজাবের কথা না বলার কারণে, তাকে দুনিয়ার চর্চা এত বেশি করা হয়েছে, সে আখিরাত সম্পর্কে অবগত না, যার ধরুন আপনার ইন্তেকালের পর, আপনার মারা যাওয়ার পর তারা আপনার জন্য কী করতে পারবে? কিছুই করতে পারবে না। তাদেরকে আপনারা যতটুকু চেয়েছেন ততটুকু তারা উদ্দিষ্ট হয়েছে। আর যদি আমি আপনি যদি চাই যে আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজন নেককার হোক, পরেস্কার হোক, আমার আপনার ইন্তেকালের পর আমাদের জন্য দোয়া করুক, কবর আজাব আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, কেউ যদি কবর আজাবে লিপ্ত হয়, যদি তার বাচ্চা যদি দোয়া করে মা বাবার জন্য ইসারা সওয়াব করে, ওই দোয়ার বদলতে আল্লাহ তাআলা মাফ করবে। তো ওই রকম জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান করুক। তাহলে বোঝা যায় সুপারিশের কারণে কবর আজাব কী হয়, হালকা হয়। তাহলে কবরে সুপারিশ কাজে আসে, একটা জিনিস বুঝতে হবে এখানে, আজাব হয় বিদায় তো সুপারিশ, আজাব যদি না হতো তাহলে সুপারিশের তো প্রশ্নই উঠতো না। তাহলে বোঝা যায় কোরআন ও হাদিসের আলোকে যে কবর আজাব এটা সত্য, কিছু মানুষের জন্য স্থায়ী, কিছু মানুষের জন্য ক্ষণস্থায়ী, আর কাফিরদের জন্য একেবারে দীর্ঘস্থায়ী, চিরতরে সে জাহান্নামের অতল গভীরের মধ্যে সে পতিত হবে। সুপারিশকারী সুপারিশে কবর হাসরে আজাব লাগব হয়ে এর প্রমাণ কোরআনে মাজিদে রয়েছে। আল্লাহ আকবর। যেমন এরশাদ হচ্ছে, যার অনুবাদ, কে আছে আল্লাহর কাছে সুপারিশকারী তার অনুমতি ছাড়া? এখানে কাফিররা মনে করত তাদের দেবতারা আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে উদ্ধার করে নিবে। আল্লাহ পাক তাদের এই ধারণা খণ্ডন করে এই আয়াত পরিষ্কার করে দিয়েছেন, সুপারিশ করতে হলে আল্লাহর অনুমতিপ্রাপ্ত লোক হতে হবে, দেবতারা অনুমতিপ্রাপ্ত নয়, কেননা তাদের ইমানই নেই। সেজন্য আল্লাহ পাক অন্য আয়াত ইরশাদ ফরমান, যার অনুবাদ, অনুমতিপ্রাপ্ত সুপারিশকারীদের সুপারিশ কাফিরদের বেলায় কোনোই উপকার আসবে না, বরং মোমেন গুনেগারদের উপকারে আসবে। শরহে আকাইদ ও তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে এই আয়াতে কাফিরদের বেলায় কারো সুপারিশ কাজে আসবে না বলে আল্লাহ পাক জোর দিয়ে বলেছেন। কাফিরদের বেলায় কারো সুপারিশ কাজে আসবে না, কাফিরদের জন্য কোনো সুপারিশ আসবে না, এবার আল্লাহ পাক জোর দিয়ে বলেছেন যে সূরা বাকারার মধ্যে আসছে, যার অর্থ ভয় করো ওই দিনের যেদিন কোনো ইমানদার ব্যক্তি কোনো কাফের ব্যক্তিকে রক্ষা করতে পারবে না এবং কাফেরদের কোনো সুপারিশই সেদিন গ্রহণ করা হবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি আল্লাহ পাক আমাদেরকে ইমানদারী হিসেবে, ইমানদার হয়ে, যাতে আমরা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হয়ে, পছন্দনীয় বান্দা হয়ে, ইমান নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটার মধ্যে সফলতা। তাহলে বোঝা যায় কাফিরদের সুপারিশ গ্রহণযোগ্য না হওয়ার আরও অনেক দলিল রয়েছে। যেমন সূরা ইউনুসের মধ্যে আসছে, যার অনুবাদ এরকম, আল্লাহর অনুমোদন ছাড়া কেউ সুপারিশকারী হতে পারবে না। আল্লাহ পাকের অনুমোদন যার উপর পড়বে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে অনুমতি পাবে সে তো সুপারিশ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম উবজাহানের মালিক মুক্তার রহমতে ভরপুর মা আমেনার বাগানের সুবাসিত ফুল সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন যে আমার নবীর সুপারিশে গুনেগার ব্যক্তিরাও জান্নাতে যাবে, যারা ইমানদার হয়েছে, আমলের মধ্যে ত্রুটি রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এমন করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অনেকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদার মধ্যে অবনত হবেন যতক্ষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা নাজাত প্রাপ্ত হিসেবে ডিক্লার আসবে না, তাদেরকে তারা রেহাই পাবে না ততক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে থাকবে। আল্লাহ আল্লাহ উল্লেখ হলো নবী রসুল শহীদ ওলি আবদাল, ইনারা এসব ব্যক্তিগণ সুপারিশ করার অনুমোদন প্রাপ্ত, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালভাবে নবীগণ, নবীদের সরদার তো আমাদের সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন এবং ইনাদের মাধ্যমে ফয়জ বরকতে আল্লাহ এনাদের বিশেষ দয়াতে যাদের উপর হবে তারাও সুপারিশ করবে। আল্লাহ পাক আরও বলেন সূরা সাবা এর আয়াত নম্বর 23, আল্লাহর অনুমোদন ছাড়া কোনো সুপারিশই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা আরও ইরশাদ ফরমান, তুরজুমাই কানজুল ইমান, তুরজুমা অনেকটা এরকম, আল্লাহর পছন্দনীয় লোক ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক আরও বলেন সূরা ঝুমুর 44 নং আয়াতে, সুপারিশের মূল মালিক আল্লাহ, তার অধিকারে রয়েছে আসমান জমিনের মালিকানা, যে সে সুপারিশ করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সম্পর্কে বলেছেন, হে প্রিয় রসুল, সূরা দুহার মধ্যে আসছে কি, হে প্রিয় রসুল, আপনাকে আপনার পালনকর্তা এমন কিছু দিবেন যাতে আপনি রাজি ও সন্তুষ্টি হয়ে যান। আল্লাহ আল্লাহ আল্লাহ, পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম এসেছিলেন, সবাই চেয়েছিল আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে যে কেমন, যে হে প্রিয় রসুল, আপনাকে আপনার পালনকর্তা এমন কিছু দিবেন যাতে আপনি রাজি ও সন্তুষ্ট হয়ে যান। তাহলে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করবেন, যে আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন, এটার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খুশি করবেন। আল্লাহর কালামের বচনভঙ্গির দ্বারায় বোঝা যাচ্ছে শাফাআতের অধিকার তিনি যাকে তাকে দেন না। পছন্দনীয় রসুল, শহীদ, ওয়ালি, গৌস, কুতুব, সিদ্দিক, ওলামা, হাফিজুল কোরআন প্রমুখ ছাড়া তিনি কাফেরদেরকে সুপারিশ করার কোনো ক্ষমতা দিবেন না। সুতরাং কাফিররা, বাতিল আকিদা পোষণকারী কেউ সুপারিশ করতে পারবে না। এই আয়াতসমূহের মূল কথা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সমস্ত যে বা যারা যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দয়াতে যাদেরকে স্পেশাল ক্ষমতা দেওয়া হবে, আল্লাহ তালার পক্ষ থেকে যার ক্ষমতা আসবে সে সুপারিশ করবে, কিন্তু যারা বিশুদ্ধ আকিদা সম্পন্ন হবে তারাই তো সুপারিশ পাবে এবং সুপারিশ তাদের তারাই করতে পারবে। কিন্তু যারা যাদের আকিদার মধ্যে ঘাটতি রয়েছে, যারা আল্লাহ রসুল সাল্লাহ তাইসলামের শানে বেয়াদবি করে, তারা কীভাবে সুপারিশ করবে? তারা তো সুপারিশ করতেই পারবে না। হাদিস শরীফের শাফাতের অধ্যায়ে অনেক হাদিস শরীফ রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছয়টি শাফাআতের অধিকারী করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সম্পর্কে জোর দিয়ে বলেছেন, শুধু আমি নয়, অন্যান্য নবীগণ, সিদ্দিকগণ, হক্কানি আলেমগণ রোজ হাসরে সুপারিশ করবেন এবং সে সুপারিশ গৃহীত হবে। তদুপরি আকায়েদ গ্রন্থে শরহে আকায়েদ নাসফিতে উল্লেখ রয়েছে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সুপারিশ কোরআন ও সুন্নাহ দ্বারা সুপ্রমাণিত। পরবর্তী অধ্যায়ে বিস্তারিত বর্ণনা করা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে, এই বিষয়ে যদি সুযোগ হয়। তো আমরা বুঝতে পারলাম যে শাফাআত দ্বারা কবরবাসী যে কবরে আজাব থেকে মাফ পেয়ে যাবে, অর্থাৎ কবরবাসী যদি গুনাহগার হয়, যদি ইমানদার কিন্তু যদি কোনো প্রকারের ভুল ত্রুটির কারণে, গুনাহের কারণে যদি আজাবের মধ্যেও লিপ্ত থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে শাফাআতের মাধ্যমে তারা মাফ পাবে, সেটার সুস্পষ্ট প্রমাণ এসব আয়াতের মাধ্যমে, এসব হাদিসে মুবারকার মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে যায় আমাদের সামনে। তাহলে বোঝা যায় কবর আজাব সত্য, কবর আজাব সত্য, কবরে একদিন যেতে হবে, কবরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে, কবরে যাওয়ার পর আমার আপনার অবস্থা কি হবে, কবরে আমাদেরকে কিভাবে দিন অতিবাহিত করতে হবে, আমি আপনি কি জানি? আমরা জানি না। কিন্তু শাফাআত তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শাফাআতের মালিক বানিয়েছেন, ইনি শাফাআত করবেন, সুপারিশ করবেন, হাফিজগণ, মুত্তাকি, হক্কানি আলেমগণ এরাও শাফাআত করবে, অন্যান্য নবীগণও শাফাআত করবে। তো শাফাআতের মূল হলো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা সে নবীর উম্মত, আমরা সে নবীর উম্মত হয়ে দুনিয়াতে প্রেরণ হয়েছি। তো প্লিজ টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবর আজাব সত্য, শাফাত করা, সুপারিশ পাওয়া এটাও সত্য। তো আমরা নিয়ত করি আমরা কবরের আজাব থেকে বাঁচার জন্য চেষ্টা করি। কোন কোন আমলের কারণে কবরে আজাব হতে পারে? কবিরা গুণা এমন এমন রয়েছে যে সমস্ত কবিরা গুণা করলে কবরের মধ্যে আজাব হয়, কবরবাসীদেরকে কবরবাসীর আর্তনাদ সৃষ্টি হয়, কবরবাসীদের মধ্যে জ্বালা পোড়াও সৃষ্টি হয়, কবরবাসীদের আজাব গজব এত বেশি হয় যে তারা বরদাস্ত করার মতো নয়। ক্রিস্টামেরা মাদানী চ্যানেলের দর্শকরা, আমি আপনাদেরকে বলছি যে জাহান্নামের সবচেয়ে হালকা আজাব হলো ওই জাহান্নামী ব্যক্তিকে আগুনের জুতো পরিধান করে দেওয়া হবে। আগুনের জুতো যখন পরিধান করে দেওয়া হবে, বলা হচ্ছে তার মাথার মগজ টকবক করে সিক্ত হতে থাকবে এবং ফেটে বাইরে পড়ে যাবে এবং বলবে, হে রব, যে কোনো বিনিময়ে হলেও যদি পুরো পৃথিবী তাকে দায়িত্বও যদি চলে দেওয়া হয়, সে সব কিছু বিলীন করে দেবে, এরপরে হলেও তার পা থেকে যাতে ওই জুতো খুলে নেওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে আজাব গজব থেকে, এই ধরনের না আজাব গজব হোক না আজাব গজব আমরা চোখে আমাদের সামনে দৃষ্টিপাত হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে আজাব গজব থেকে হেফাজত করুক। তাহলে জাহান্নামের সবচেয়ে হালকা আজাবের ব্যাপারে যদি এরকম হয় তাহলে কঠিন থেকে কঠিন আজাব কী হতে পারে? তো কবরের আজাব সত্য কাফিরদের জন্য চিরস্থায়ী, মুনাফিকরা তো কাফিরদের একেবারে সর্বনিম্ন স্তরের মধ্যে তারা পতিত হবে, চলতে থাকবে তাদের আজাব গজব। আর যারা সাধারণ মুসলমান, গুনাহের কারণে যদি তাদের আজাব চলে আসে তো সে আজাব একটা নির্দিষ্ট সময় পর, কিন্তু এই নির্দিষ্ট সময় কিন্তু একদিন দুই দিন নয়, এটা অনেক দীর্ঘ সময়। তো আমরা চেষ্টা করি আমরা নেক আমল করব, নেক কাজ করব, নেকির কাজ করতে থাকব এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানিমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখবো। তো ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতেও মঙ্গল হবে, আখিরাতের মধ্যেও কামিয়াব হবে। আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, তো নবীর উম্মত হয়ে এমন জীবন করি যাতে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখে খুশি হয়, রাজি হয়, যাতে আমাদের পক্ষে সুপারিশ করেন সেই সুপারিশে যাতে আমরা জান্নাতে যেতে পারি। নবীর সুপারিশ ছাড়া আমরা কীভাবে জান্নাতে যাব? প্লিজ নবীরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু খেয়াল করুন, কোন একজন ব্যক্তি সে অনেক আমল করেছে, একটা ভুল করেছে, আল্লাহ যদি চায় যদি একটা বিষয় যদি পাকড়াও করে তাহলে কারো রেহাই হবে না। যদি পুরো একদিনের হিসাব আমাদেরকে যদি আমরা যারা ওদিনে কাজ করি যদি জিজ্ঞেস করা হয় আমাদের বারোটা বেজে যায়, আমরা দিতে পারি না। তাহলে পুরো জিন্দেগির মধ্যে যদি একটা ভুল আমাদের হয়, আল্লাহর নাফরমানি হয়, ওঠার জন্য যদি আল্লাহ পাকড়াও করে তাহলে আমরা তো হিসাব দিতে পারবো না, আমরা আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ইসলামের আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে কোনো একটা নেকির বদৌলতে হলেও আল্লাহ আমাদেরকে বেহিসাব মাগফিরাত করুক, বিনা হিসাবে ক্ষমা করুক। তো আমির আল্লাহ সুন্নাহ বলে নেকি ছোটো হলেও সেটাকে ছেড়ো না, ওই ছোটো নেকিটাও করতে থাকো, আর যদি গুনাহ ছোটোও মনে হয় সেটা থেকে বিরত থাকো, আর হতে পারে এই ছোটো গুনাহের কারণে পাকড়ও হতে পারো। সেজন্য ছোটো গুনাহকে ছোটো মনে করতে নেই, ছোটো গুনাহও পাকড়ও হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো যদি একটা বিষয়ে যদি কেউ যদি আটকা পড়ে তাহলে তার কী অবস্থা হবে? তো প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক, ওটার জন্য যদি আজাব দেওয়া হয় ওই আজাবকে আমরা বরদাস্ত করতে পারবো? যদি কাউকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় বরদাস্ত হবে? হবে না। একটা যদি শুই এনে যদি চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বরদাস্ত হবে না? যদি শরীর থেকে যদি কেটে 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 যদি রক্ত বের করা হয় আমরা বরদাস্ত করতে পারবো না? তাহলে এই ধরনের বড় থেকে বড় আজাব আমরা কীভাবে বরদাস্ত করবো? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমরা সুন্দরভাবে জীবন গঠন করি, মাদানী চ্যানেলের সাথে সঙ্গতি, বেশি বেশি আমল করি এবং বিশুদ্ধ আকিদা সম্পন্ন হয়, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারে দেওয়ানা হয়। আমল বিশুদ্ধ করার জন্য আকিদাকে আগে মজবুত করতে হবে, এমন আকিদা পোষণ করি যে আকিদা বিশ্বাস আমরা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ফরজ উলুমগুলো জানার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে 63 দিনের তরবিয়তে কোর্স হয়। আপনি আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনি যারাই শুনতে পাচ্ছেন, জীবনে একবার হলে এই 63 দিনের তরবিয়তে কোর্স আপনি করেন, 63 দিন দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে থাকেন, সঙ্গ দেন, ইনশাআল্লাহ আপনার এই ফরজ উলুমগুলো শিকার সৌভাগ্য অর্জন হবে। আপনাদেরকে এই দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত জানছি। তো আগামী পর্ব আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদেন চ্যানেল দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে তুমি কবর উজ্জ্বল কর ও গো মোর